15 জানুয়ারি 2016 জুমার পূর্বের বয়ান বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন হোসেন সাহেব দামত বরকতুল আলিয়া।
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر الخطايا والذنوب وعن ابي بكر رضي الله تعالى عنه ان رجلا قال يا رسول الله اي الناس خير؟ قال من طال عمره وحسن عمله او كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ জল জলাল ও মনোবল দেওয়া এই জিন্দগির প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত অনেক দামে নেওয়া হয়। মানুষ যতক্ষণ জিন্দা আছে যাই কিছু কম বেশি আমল করে এর দ্বারা আখেরাতের বড় সম্বল অর্জন হয়। যদি হাজার ভুল ত্রুটি হয়েও গেল তারপরও যদি ফের তওবা করে ফিরে আসে সেটাও তার আখেরাতের সম্বল। কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার পরে আমলের সব রাস্তাই বন্ধ হয়ে যায়, আর কোন আমল করার মতো সুযোগ তো থাকে না। যাও যার কামাই করা এই দুনিয়ার জীবনেই করা, সেজন্য এক একটা মুহূর্ত বড় মূল্যবান। আল্লাহ পবিত্র কোরআনে বলেন এই দুনিয়ার জিন্দগিতে যারা আমি আল্লাহর জন্য কষ্ট স্বীকার করবে আমার ইবাদত বন্দেগীর মধ্যে হুকুম আহকাম মানার মধ্যে যা কিছু কষ্ট হয় এটাকে স্বীকার করবে ত্যাগ করবে এবং গুনাহ থেকে বাঁচার জন্য যে কষ্ট হয় সেটাও স্বীকার করবে। তো আল্লাহ বলেন যে লানা দিয়ান না হোম সুবুলানা এই বান্দাদের জন্য আমি আমার হেদায়তের সব রাস্তা খুলে দেব। মানুষ যখন নেক আমল করে তো আরো নেক আমলের তৌফিক আল্লাহ দান করে, যখন গুনাহ থেকে বাঁচে আর গুনাহ থেকে বাঁচার হিম্মত তৌফিক এবং নূর বাড়তে থাকে অন্তরের ভিতরে। গুনাহ করতে থাকলে আরো গুনাহ বাড়তে থাকে, এক গুনাহ আর এক গুনাহকে দাওয়াত দেয়, এক গুনাহ আর এক গুনার পথ প্রশস্ত করে। আর মানুষ যখন নেক আমল করে নেক আমল আরেক নেক আমলকে দাওয়াত দেয়, ভালো আমল আরেক ভালো আমলের দিকে মানুষকে আকৃষ্ট করে। কোন একদিন মাহফিলের দিন মজলিসে বসল তো দেখা গেল যে সেখানে এই গেছে এক কাজ কিন্তু হাজারো নেক কাজের তৌফিক হতে শুরু করে, একটা মাত্র নেক কাজের বলবো তুই হাজার নেক কাজ তুই আল্লাহ আলাদের মহব্বত করো, আলেমদের মহব্বত করো, দিনদার নেককার লোকদেরকে মহব্বত করো। ওখানে দেখা হলো কতজনের সঙ্গে তো সালাম করলো, একবার আসসালামু আলাইকুম বললে 10 নাকি, রহমতুল্লাহ পর্যন্ত বললে 20 নাকি, ওবারকাতহু পর্যন্ত বললে 30 নাকি হয়ে যায়। তো অনেকের সঙ্গে দেখা হলে তো সালামও করছে, কত বেসুমার নেকি অর্জন হয়ে গেছে মুহূর্তের মধ্যে। আবার কারোর সঙ্গে মুসাফা করল মহব্বতের সাথে, তো সুন্নতের সুন্নত এমন এক দামি জিনিস যে মানুষের মুহূর্তের মধ্যে বড় ধন অর্জন হয় এই সুন্নতের আমল করলে। তো মুসাফা করলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মুসাফা করে দুইজনে, দুই মুসলমান মুসাফা করে, তারা সেখান থেকে পৃথক হওয়ার আগে তাদের গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দেন। তো করলো কি, গেল তো এক কাজে, কিন্তু কত সব সম্পদ মুহূর্ত অর্জন হয়ে গেল। তো এই দুনিয়ার জিন্দগিটা এমন যে যতক্ষণ মানুষ জিন্দা আছে প্রতিটি মুহূর্তই তার জন্য মূল্যবান, যদি মানুষ এটার কদর করে। কিন্তু আফসোসের কথা যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে পাঠিয়েছেন তো বন্দেগীর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু গুনার মেজাজ তৈরি করে আমাদের জিন্দগি তিলে তিলে আজকে ভয়ঙ্কর অভিশাপের শিকার, লানতের শিকার। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন। বুঝি না এসব কি কাণ্ডকীর্তি মুসলমানের সন্তানরা করে, যে গতকাল গেল ভুড়ি দিবস, কি এটা, এটা কোন এটা বোখারি শরীফের সবক না কোরআন শরীফের সবক? ভুড়ি দিবস এই সুরা ইয়াসিনের সবক না সুরা আর রহমানের সবক? সারাটা দিন গান বাদ্যে পুরা শহর বন্দর বাড়ি ঘরকে কাঁপায় তুলছ, মানে মানুষ গুনাহ করে কিছুক্ষণের জন্য, এরপরে হয়তো গুনাহ থেকে পৃথক হয়ে যায়। সারাটা দিন গান বাদ্য, এরপরে নামাজের সময় পর্যন্ত জারানরা বন্ধ করে নেয় গান বাদ্য, এমনকি সে জোহর আসর মাগরিবের নামাজ তাও বন্ধ করে নেয়, এশার নামাজের সময় বন্ধ করে নেয়। এখানে গতকাল আমাদের মাসিক ইস্তেমা ছিল, পুরা মজলিস পেরেশান যে কি অবস্থা, রুমের ভিতরে থাকা যায় না, কোনো কাজ করা যায় না, মুহূর্তে মুহূর্তে তীব্রভাবে গান বাদ্য। এই তীব্রভাবে গান বাদ্য করা আল্লাহর গজব নাজিল করার জন্য, আল্লাহর রহমত নাজিল করার জন্য, কিসের জন্য এই সব কিছু? এত সীমা লঙ্ঘনের কোনো সীমা নাই। কি হলো এই মানুষদের, কি হলো মুসলমানদের? ওই মা, ওই মা বাপরা কোথায় গেলেন যাদের এই সন্তানরা এত মারাত্মক ধরনের সীমালঙ্ঘনে বদভ্যস্ত হয়ে গেছে? মা বাপের কোনো দায়িত্ব ছিল না এই সীমালঙ্ঘনকারীদেরকে থামানোর জন্য? কি হলো মানুষের? হ্যাঁ, এই সারাটা দিন এরকম নাফরমানির কাজে লিপ্ত, গাফলতে লিপ্ত, নামাজের খবর নাই, কোনো আমলের খবর নাই, কোনো ফিকির নাই। শুধু তা না, যে মানুষরা ইবাদত বন্দি করবেন তাদের জন্য কঠিন বাধা হয়ে দাঁড়াইছে এই সকল মানুষ। হ্যাঁ, আর কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها جرى الله ঘর মসজিদে আর নামাজ জিকির ইবাদত বন্দেগীতে বাধা দেয় তাদের চেয়ে বড় জালেমকে। এ তো মসজিদকে বিরান করা, মসজিদকে বিরান করার সামনে নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। নিজেরা তো নামাজ রোজা করলই না, ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হলই না, আর যারা নামাজে মশগুল তাদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেওয়া না। তো এই পাপের উপর পাপ, নাফরমানির উপর নাফরমান। আল্লাহ তাআলা এদেরকে তওবা করার তৌফিক দান করেন। পুরো মহল্লাবাসী এলাকাবাসী সম্মিলিত ভাবে যদি এরকম সিদ্ধান্ত নেয় যে আমাদের আমাদের এই এলাকার মধ্যে এই অন্যায় আমরা ঘটতে দেব না ইনশাআল্লাহ তাআলা, আপোষে পরামর্শ করে এরকম সম্মিলিত ভাবে চেষ্টা করে যে কোন বাড়িতেই যাতে এই ঘটনা ঘটতে না পারে, সকলে দলবদ্ধ ভাবে সম্মিলিত ভাবে এই কাজে সহযোগিতা করা যে আমাদের এলাকার মধ্যে এই অন্যায় ঘটতে পারবে না ইনশাআল্লাহ। সারা রমজান মাস রোজা রাখে, তারাবি পড়তে থাকে, রমজান শেষ ঈদের চাঁদ এটা গান বাদ্য করার জন্য তো না, গুনাহ কামের জন্য তো না। ঈদের চাঁদ উঠলো, বস ঈদের চাঁদ উদয় হয়েছে, কিছুক্ষণ তাকবীর ধরে দিল, কিছুক্ষণ পরে গুনাহ শুরু হয়ে গেল, একদম ফুল পাওয়ারে টেলিভিশন ছেড়ে দিয়ে রাস্তাঘাট সব একদম মনে কান পর্যন্ত মনে হয় যে কানের পর্দাই না ফেটে যায়, এত মারাত্মক ভাবে সে গান বাদ্য শুরু করে দেওয়া। আমার প্রিয় বন্ধুরা, কি করতেছি এসবল আমরা? হ্যাঁ, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন মানুষ নিজের স্থান থেকে সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পাঁচটা প্রশ্নের উত্তর না দেয়। আর ওরহি পিমা আবলাহু, নিজের জীবনটাকে, এই দামি মূল্যবান জীবনটাকে সে কোন কাজে ব্যয় করছে, কোন কাজে শেষ করল? আর ওরহি পিমা আবলাহু ওয়ান সবাবি পিমা, আর ওরহি পিমা আপনাহু ওয়ান সবাবি পিমা আবলাহু। যৌবনকাল, যৌবনকালটা জীবনেরই একটা অংশ, কিন্তু তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে আলাদা প্রশ্ন হবে, তো তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করছো? বলে এই বলা হবে যে হ্যাঁ আমরা যৌবন কালে তো ইহুদি খ্রিস্টানদের জিন্দিগি অনুসরণ করছিলাম, কেউ কি পহেলা বৈশাখ উদযাপন করে, এবং এটাকে বলে যে এটা বাঙালি চরিত্র। বাঙালি চরিত্র কি, বাঙালি ঐতিহ্য কি? আবার মুসলমানের জীবনের কোন এক মুহূর্তের জন্য ইসলামী ঐতিহ্য বিক্রি রেখে আর কোন বিষয় তো নেই, প্রতিটি মুহূর্তই আল্লাহ পাকের হুকুমের অধীন চলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিকার অধীন চলেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলাম দ্বীন ঈমান কবুলের পূর্ব পর্যন্ত, যখন যতক্ষণ পর্যন্ত সে কাফের ও মুশরিকদের জীবন দ্বারা আক্রান্ত ছিলেন, তাদের জীবন স্বাধীন ছিল, লাগামহীন ছিল, ইসলাম কবুলের সাথে সাথে জীবনের মোড় একদম পরিবর্তন হয়ে গেছে। এখন আর কিছুই না, যা আল্লাহ বলেন, যেই পথ আল্লাহ রসুল দেখান, বস এতটুকুই জিন্দগির বাইরে কোনো আর জিন্দগি নাই। কিন্তু এই এই শিক্ষা আজকে কারা দেয় মুসলমানদেরকে, যে না আমাদের জীবনের আনন্দ অনুষ্ঠান যত রকমের উৎসব এইসব ক্ষেত্রে ইসলামের কোন শাসন নাই, অনুশাসন নাই, কোন ব্যবস্থা নাই, কোন হেদায়ত নাই, সেক্ষেত্রে আমরা আজাদ স্বাধীন লাগামহীন। এটা শয়তানের ধোকা এবং সম্পূর্ণরূপে এটা শয়তানি মন্ত্র। এক মুহূর্তের জন্য মুসলমানের জিন্দগিতে সে আল্লাহ রসুলের বিধান এবং হেদায়তের পথ থেকে কোন ক্রমেই মুক্ত থাকতে পারে না, সর্বহালতে সে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলবে। একবার ওই 31st কি বছরটা শেষ হয়ে গেল, আরেক বছর শুরু হয়ে গেল, এটার মধ্যে আনন্দের কি আছে? মাথায় ধরে না, যুক্তিতে আসে না যে কি মহাবলা, বছর একটা শেষ হয়ে গেছে, তাম খুন খারাপি মিথ্যা ধোকা চুরি ডাকাতি যত সব অনাচার পাপাচারের মধ্যে এটা নিয়ে উল্লাস করার কি আছে? একটা মানুষের সন্তান জন্ম হয় সেখানেও তো কিছু আনন্দ ফুর্তির প্রশ্ন আছে, যে ভাই আলহামদুলিল্লাহ একটা বাচ্চা হয়েছে, ভালো কথা, কোরআন শরীফের সবক নিচ্ছে খুশির বিষয়, কেউ যদি কোরআন শরীফ খতম করলো তাও খুশির বিষয়, রমজান মাস আসলো তাও খুশির বিষয়, ঈদ আসলো তাও খুশির বিষয়, বছর একটা শেষ হয়ে গেছে এটা কি খুশির বিষয় তো কি জানে? ইয়া আল্লাহ আজব মামলা, এই বছরে যার ব্যবসার 12টা বাজছে তার খুশি কি? এই বছরে যার নানান রকমের ক্ষতি হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে, তার খুশি কি? আর যদি এমনই হল যে সত্যি যে কোনো এক বা একাধিক বা কোনো সমষ্টির কোন এরকম নেয়ামত নসিব হয়েছে, তাই বলে রাত ভর গান বাধ্য করে নারী পুরুষ দলবদ্ধভাবে রাস্তায় বাইরে হয়ে আল্লাহর নাফরমানি করে আল্লাহর আজাবকে দাওয়াত দেওয়া, এটা তো খুশির পদ্ধতি না। খুশির পদ্ধতি হল নেয়ামত যিনি দিলেন সে নেয়ামত দাতার শুকর গুজারি করা। নেয়ামত দিচ্ছেন আল্লাহ তাআলা, এই জীবনটা দিচ্ছেন আল্লাহ তাআলা, একটা বছরের হায়াত যেটা পাইছিলাম যেটা কাজে লাগানোর সুযোগ হলো, চাই দুনিয়ার কাজে চাই আখেরাতের কাজে, এই এই নেয়ামতের দাতা তো আল্লাহ তাআলা। হ্যাঁ, আমাকে ধন সম্পদ যদি দিয়েই থাকেন আল্লাহ পাক, তো এই ধন সম্পদ তো দুনিয়ার কেউ দেয়নি, আল্লাহ পাক দান করছেন, এক এক দানা এক এক ফোঁটা পানি সব তো আল্লাহ পাকের নেয়ামত, আল্লাহ পাকের দান, শুকর করব তো আল্লাহ পাকের শুকর করব। এটা আল্লাহ পাকের নাফরমানি করা, এটা শুকর করার কৃতজ্ঞতা প্রকাশের কোন পদ্ধতি? কি হলো মুসলমানদের? আর একটা পদ্ধতি, ঘুম থেকে জাগিয়ে কলেজ ভার্সিটি, আর স্কুল কলেজ ভার্সিটির পড়া, এটা যদি বলা হয় যে না এটা তো মানা করে, মানা করা তো না, হাজার স্কুল পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু দিন তো শিখো, ইমান তো শিখো, নামাজ তো শিখো। একটা চাকরি পাইলে অনেকে বেশি মাত্রায় উল্লাস করে, আরে ভাই চাকরি পাইছো শুকর আদায় করো, চাকরি তো পাইছো শুকর আদায় করো, আল্লাহ পাক দুই চোখের আলো যদি কেড়ে নিয়ে যান কিসের দ্বারা চাকরি করবা? হাতের শক্তি যদি আল্লাহ পাক অচল করে দেন কিসের দ্বারা চাকরি করবে বলেন? বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেলে কিসের দ্বারা চাকরি করবে? চাকরি করবে, বাকরি করবে, অফিস করবে, আদালত করবে, ব্যবসা বাণিজ্য করবে, যেটাই করবে, বন্দাকে আল্লাহ পাক ক্ষমতা দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, স্বাস্থ্য দিচ্ছেন, শরীর দিচ্ছেন, ওই আল্লাহর দেওয়া এই সম্পদ ব্যবহার করে ফের আমরা দুনিয়ার নানান রকমের নেয়ামত উপার্জন করতে থাকি। সেই দেহ শরীর স্বাস্থ্য এটা যদি আল্লাহ পাক নষ্ট করে দেন, আল্লাহ পাক এই ক্ষমতা এই শক্তি কেড়ে নিয়ে যান, কিছুই করার থাকে না। দুইটা হাত আছে তো দুই হাতের দ্বারা কত কাজ করি, কিন্তু যদি হাত দুইটা নিয়ে যান দুইটা না একটা হাতে নিয়ে আসেন তো ফির কি উপায় হবে? চক্ষু দুইটা কত বড় নেয়ামত না, এই চোখের আল্লাহ পাকের কোনো হক নাই। হ্যাঁ, ইয়া আল্লাহ কি হলো এত কঠিন অবস্থাতে পাপ করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে, বিজাতীয় অনুকরণ করতে করতে এত মাত্রা অতিক্রম করে ফেলা হয়েছে, কোন সীমা নাই। আর ভাই, নিজের বাপকে বাপ দিয়ে অন্য মানুষকে বাপ ডাকা রাস্তার মধ্যে খুব আরামসে লাগামহীন ভাবে ভদ্র মানুষের জন্য সম্ভব? তো নিজের দিন, নিজের ধর্ম ইসলাম, সে দিন ইসলাম যেটা পূর্ণাঙ্গ এবং সীমাহীন সৌন্দর্য মণ্ডিত এবং সর্ববিষয়ে ইসলামের শিক্ষা একদম মুকাম্মাল কমপ্লিট, সেই দিন ইসলামের অনুসারী মুসলমান ইহুদি খ্রিস্টানদের থেকে ঐতিহ্য এবং পদ্ধতি এবং সিস্টেম এটা ধার করা, এটা মুসলমানদের জন্য সম্মানজনক হয় কিভাবে? বিজাতীয় অনুকরণের মধ্যে আমাদের কিসের সম্মান, কিসের মর্যাদা? মুসলিম জাতির কাছে কি এতটা সম্পদ নাই যে মুসলিম জাতি আর দুনিয়ার কারো দিকে তাকানোর কোন প্রয়োজন নেই, এমনটা কি না? হ্যাঁ, আলিয়াম আকমাল তুলকুম দিন, এরকম আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে তোমাদের যে দিন এটাকে আমি একদম পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। ইসলাম তো একদম পূর্ণাঙ্গ, জেফারত তা বকদম হার কুজাকে মি নেগারাম কেরেশমা দামানে দিল মি কসদকে যা ইজাজ। হ্যাঁ, যে হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ বলতেন যে ইসলামের যে কোনো অঙ্গের দিকে তাকাইলে প্রতিটি অঙ্গ কি সীমাহীন সৌন্দর্যে মণ্ডিত, কতটা সুন্দর, কতটা সুসজ্জিত। হ্যাঁ, তো বিধর্মীদের জিন্দগি কেন অনুসরণ করা? এতে তো আমাদের হায়া স্মরণ হওয়া উচিত। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের এক বড় আলেম ছিলেন, তৌরাত কিতাবের মস্ত বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হলেন তো পূর্ণাঙ্গ ভাবে ইসলামেরই অনুসরণ করতেছেন। একদিন তিনি ভাবলেন যে ইসলাম ধর্মের উটের গোস্ত খাওয়া তো ফরজ না, কোন এরকম বাধ্যতামূলক বিষয় না এটা, আর ওদিকে যারা তৌরাতের অনুসারী তাদের জন্য উটের গোস্ত খাওয়া নিষিদ্ধ। তা আমি আগে তৌরাতের অনুসারী ছিলাম, তো ওখানে উটের গোস্ত খাওয়া হইতো না, আর এখন তো উটের গোস্ত খাওয়া কোনো জরুরি না, তা আমি তাহলে উটের গোস্ত খাব না। একদিকে আমার ইসলাম ধর্মেরও বিপরীত কিছু হল না, ইসলাম ধর্মেরও আমি অনুসরণ করলাম, ওইদিকে ইহুদি ধর্ম যেটা ছিল সেটারও খানিকটা রেয়ায়ত করলাম, অনুকরণ করলাম, অনুসরণ করলাম, দুইটারই সম্মিলন ঘটল, ভালো হল। ভালো কাজ যত ভালো বেশি হয় ততই ভালো। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিগতভাবে এমনটা চিন্তা ভাবনা করলেন, এটা অনুসরণ করতেছেন, বাস আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বিসসিলমি কাফা। হে ঈমানওয়ালারা, তোমরা যারা ঈমানওয়ালা ইসলামওয়ালা, তোমাদের কর্তব্য হলো একদম পূর্ণাঙ্গ ভাবে নিজের জীবনের সবটুকু অংশ তিল তিল একদম ইসলামের ভিতরে নিয়ে আসে। একটিরও যাতে ইসলামের বাইরে না থাকে, আমি দেখতে পাই তুমি পূর্ণাঙ্গ ভাবে তুমি আল্লাহর সন্তুষ্টির নূরে একদম আলোকিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার সুন্নাহ দ্বারা পূর্ণভাবে একদম রঞ্জিত এবং সজ্জিত। বস এইটুকু মাত্র বিষয় যে তিনি উটের গোস্ত খাবেন না, সূত্র ছিল যেহেতু ইহুদি ধর্মে এমনটা বিধান ছিল, এইটুকু আল্লাহ পাক বরদাস্ত করেন। এই জন্য একদম পূর্ণাঙ্গ ভাবে তুমি ইসলামের অধীন থাকবে, পুরো জীবনটা ইসলামের আলোকে আলোকিত থাকতে হবে। বস হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তওবা করলেন, তিনি তো মুসলমানই ছিলেন, সাহাবী ছিলেন, কোন গুনার কাজ তো করেননি, কোন অন্যায় আর লিপ্ত হন নাই, একটামাত্র বিষয় তাও আসমানীয় কিতাবের একটা বিধানকে এটার ভিত্তি বানাইছেন, সেটাও রব্বুল আলামিন রদ করে দিয়েছেন। ফের কোন বিজাতির অনুকরণের সুযোগ আমাদের কাছে থাকে কিভাবে? এই 30% এটা কি মুসলমানদের, এটা ইহুদি খ্রিস্টানদের, খ্রিস্টানদের মহাবলা, খ্রিস্টানদের যে ধর্মীয় বড় বড় দিনগুলো সেগুলো এখন মুসলমানরা উদযাপন করতে থাকে, ইয়া আল্লাহ কি হলো মুসলমানদের, হ্যাঁ না? শুধু এই না যে সর্দি কাশিতে আক্রান্ত মুসলমানরা তো বিজাতীয় অনুকরণের ক্ষেত্রে এখন একদম ক্যান্সারে আক্রান্ত, এটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক বেদি। কি হলো আজকে মুসলমানদের? আর এই আমাদের মুসলিম এই তরুণ যুবকরা এই অন্যায় থেকে ফিরবে কিনা, কবে ফিরে আসবে? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামতের দিন পাঁচটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিজের স্থান থেকে সরবার কোন অবকাশ নেই। নিজের জীবনটাকে সে কোন কাজে ব্যয় করল, কোন কাজে তোমার জীবনটা শেষ করছো বলো? আপনার মানে শেষ করা, হ্যাঁ, কোন কাজে তুমি জীবন শেষ করছো? পুরো একটা জীবন তোমার 60 বছর পুরো জীবনটা কোন কাজে লাগাইছে শুনি। আমি তো পাঠাইছিলাম আমার বন্ধুদের জন্য, তুমি কাজ করছো কি কি সেটা শোনো, কি উত্তর হবে আমাদের? বলে, হ্যাঁ আমরা তো এই পড়ছিলাম, এই করছিলাম, এই চাকরি, এই বাকরি, দুনিয়া। হ্যাঁ, খুব উল্লাস যে আমার ছেলে ব্যাংকে চাকরি করে, আরেক ছেলে অমুক দেশে চাকরি করে, আরে সব তো এই চাকরি সেই চাকরি, কিন্তু আল্লাহর বন্দেগি করা শিখাইতেছি কিনা সন্তানদেরকে? প্রত্যেক মা বাবার দায়িত্ব নিজের সন্তানকে দিনদার, ইমানদার, আখেরাত মুখী, আল্লাহ মুখী, জান্নাত মুখী রূপে গড়ে তোলা প্রতিটি পিতা মাতার একটা দায়িত্ব। খালি বই পুস্তক কতগুলি হাতে ধরায় দিয়ে আর মাস্টার সাহেবকে রেখে দিয়ে প্রাইভেট পড়ার ব্যবস্থা করে দিয়ে পরীক্ষা ফার্স্ট ডিভিশন ফার্স্ট করায় দিয়েই আমরা যদি মনে করি যে বাবা মা হিসাবে আমার দায়িত্ব আমি এটা পূর্ণ করলাম, এটা ভুল কথা। বাবা মা হিসাবে এটা কোনো দায়িত্বই না, এটা মূল দায়িত্ব না, এটা হলো নিতান্তই একটা প্রাসঙ্গিক বিষয় এই দুনিয়াতে বাঁচার ক্ষেত্রে, কিছু একটা সাময়িক, হ্যাঁ একটা ক্ষণস্থায়ী প্রয়োজন পূরণের জন্য আমার মাথায় আসছে সেটার ব্যবস্থা করলাম, কিন্তু তার অনন্তকালের জীবন যেটা পরকাল জীবন তার তো কোনো ব্যবস্থাই আমি করিনি। সে গালে না সুন্দর পড়তে পারে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, উজু করতে জানে না, নামাজ পড়তে জানে না, এখনো নামাজ শুরুই করে নাই, হালাল হারামের কোন পার্থক্য একদমই বুঝে না। এটাকে দায়িত্ব পালন করা বলে? হ্যাঁ, দায়িত্ব তো দিচ্ছেন রব্বুল আলামিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এমন ঈমান বানাও এবং নেক এমন নেক আমলওয়ালা জিন্দেগি বানাও তুমি এবং তোমার ঘরের লোকজন সেভাবে বড় যাতে তুমিও জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যেতে পারো, তোমার ঘরের লোকজনও জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যেতে পারো, দায়িত্ব তো এটা। হ্যাঁ হ্যাঁ, ওয়ান সবাবি ফিমা আবলাহ, এবং যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করছ। ওয়ান সবাবি ফিমা আবলাহ, যৌবন কাল কোন কাজে ব্যয় করছ, পুরো যৌবন কাল। আর অনেকেই বলে ছেলে মানুষ বাচ্চা মানুষ এখনো বুঝ নাই, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, বা ওই ওই ছেলে যদি একবেলা খানা না খায় গোসল করে সব বাবা মার মাথা গরম, আরে ও খানা খায়নি, তুমি ফিকির করলে না, বললো না কেন, ডাকলে না কেন, বুঝালে না কেন, কত জনকে ওর পিছনে লাগা। যদি এমনটা হলো তিন বেলায় গোসা করে খায়নি, অথবা খেলাধুলার এই মোহের কারণে খাওয়া দাওয়ার খোঁজ খবর তার থাকে না, কোন বাবা মা বেফিকির থাকে? রাত 12টা পর্যন্ত ছেলের খবর নাই, তো বাবা মা বেফিকির থাকে, অস্থির হয়, হায় কোথায় গেল কি ব্যাপার, কিন্তু ওর নামাজ নেই, ওর কোন এক ভক্ত নামাজের ফিকির নেই, সৎ পথে চলার ফিকির নেই, গুনাহ থেকে বাঁচার ফিকির নেই, এ ব্যাপারে কারোই কোনো ব্যথা নেই। হ্যাঁ, এক বুজুর্গ কোথাও যাইতেছিলেন রাস্তা দিয়া, তো দেখলেন যে এক মুসলমান এক গুনার কাজে লিপ্ত, এতটা আঘাত পাইছেন তিনি অন্তরে যে তিনি কোথাও সফর রওনা হয়েছিলেন আর যান নাই, এতটা অসুস্থতা ফিল করতেছিলেন, শরীর এত অসুস্থ লাগতেছিল যে তিনি ফিরে আসছেন, ঘরে গিয়ে শুয়ে পড়ছেন, চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ছেন। মানুষ যখন বিষণ্ন হয়, মানসিক কোনো ব্যথার ভার সইতে কষ্ট হয়, তো একটা চাদর মুড়া দিয়ে শুয়ে যায়, শুয়ে পড়ছেন। কিছুক্ষণ পর পেশাবের দরকার হলে পেশাব করতে গেছেন, তো পেশাবের সঙ্গে রক্ত যেতেছিল, এতটা তার মন আহত হয়েছে গুনার কাজটা দেখলে। গুনার কাজ করবেন কিভাবে সকল আল্লাহ ওয়ালা মানুষ? হ্যাঁ, তো আল্লাহর বন্দারা তো এরকমও আছে পৃথিবীতে যা গুনা থেকে এতটা দূরে থাকে, সেগুলো দিয়ে মাওনা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই তারই এক ছাত্র সম্পর্কে বলতেন, হ্যাঁ, যে ছাত্রটা হলেন মুহিউদ্দিন হযরত মাওলানা শাহ আবরার ভক সাহেব রহমতুল্লাহ আলাই, বলতেন যে ভাই আমার ছাত্র মাওলানা আবরার ভক সাহেব তো ছাত্র জীবন থেকে বড় মাপের বলি আল্লাহ, আমরাও ছাত্র, আমরাও শিশু, আমরাও তরুণ, আমরাও কিশোর, আমরাও যুবক, হ্যাঁ, আমাদের এক জীবন তো তাদের যৌবনকাল এভাবে কাটছে, ছাত্র জীবন থেকেই বলি আল্লাহ, তা আমরা কি এমনটা হিম্মত করতে পারি না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। ওয়ান শাবাবি ফিমা আবলাহ ওয়ান মালহি মিন আইন ইকতাসাবাহু ধন সম্পদ যে অর্জন করলো কোন পথে, হালাল ছিল কিনা, আল্লাহ তাআলার হুকুমের মোতাবেক ছিল কিনা সেটা, হ্যাঁ, এবং ব্যয় করলো তো কোন খাতে, পয়সা আছে তো খরচ করতেই আছে, যেখানে খুশি সেখানে, যেখানে খুশি সেখানে, না যেখানে খুশি সেখানে না, আয়ের পথ ব্যয়ের পথ আল্লাহ রসুলের সন্তুষ্টি তাতে আছে কিনা এটা দেখা পয়লা কর্তব্য। হালালের এক টাকা হারামের হাজার হাজার কোটি টাকার চেয়ে দাম, হালালের হারাম হাজার হাজার কোটি টাকা পুরোটাই লানতওয়ালা, আজাবওয়ালা, কহর গজবওয়ালা, হালালের এক এক পয়সা নূরওয়ালা, রহমতওয়ালা। হালাল যখন খায় নূর পদ হয় ভিতরে, কোয়ান মাল মিনাইন একটা ফাঁকা, আর মা দা অমা দা আমিলা ফি মা আলিমা, আল্লাহর দিন সম্পর্কে কোরআন সুন্নাহ সম্পর্কে, হ্যাঁ, যতটুকু তোমার জানার তৌফিক হয়েছিল তুমি মানছো কতটুকু তা বলো, সেই মোতাবেক আমল করছো কতটুকু তা বলো। আমাদের আমাদের মুসলিম সমাজে মুসলমান ভাই বোনেরা হয় নিজের থেকে সরাসরি যতটুকু দিনের এলম অর্জনের তৌফিক হয়েছে অথবা আলেম ওলামাদের নিকট থেকে জানতে জানতে যতটুকু জানা গেছে, তো জানার পরিমাণ একদম কম না, অনেক কিছুই সঠিকভাবেও জানা আছে, সেই মোতাবেক আমল তো নাই। সত্য কথা বলা ফরজ, মিথ্যা বলা হারাম, এটাকে আমরা জানি না, হ্যাঁ, গীবত ত্যাগ করা ফরজ, এটাকে আমরা জানি না, মানুষকে গালাগালি করা, হিংসা করা, অহংকার করা, গান বাদ্য করা ইত্যাদি এগুলো নিষিদ্ধ গুনাহের কাজ, তা কি আমরা জানি না? সুদ ঘুষ হারাম, কারো হক নষ্ট করা হারাম, আমরা জানি না, তো জানি তো অনেক কিছু, তো যতটুকু আমরা আল্লাহর দিন সম্পর্কে জানলাম তো আমল করলাম কতটুকু, মানলাম কতটুকু, এটাও কালকে আমাকে জিজ্ঞাসা করা হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খায়র, সবচেয়ে ভালো মানুষ কে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাওয়ালা উমুরুহু ওয়া হাসুনা আমালুহু, যে একটা বড় লম্বা জীবন পাইল, লম্বা হায়াত পাইল, আর আমলগুলি একদম ভালো। কি মূল্যবান কথা, আল্লাহ মান তাওয়ালা উমুরুহু ওয়া হাসুনা আমালুহু, যে লম্বা হায়াত পাইল আর আমল সব একদম ভালো। আরে আল্লাহ, কেসা আজীব কথা, এই লোক ভালো মানুষ, হ্যাঁ, খালি লেখাপড়া করলে ভালো হয় না, পয়সা কামাইলে ভালো হয় না, বড় চাকরি করলে ভালো হয় না, আল্লাহ যার উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান, তো সেই ভালো, হ্যাঁ, সেই সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, হেদায়ত দেন, কবুল করেন। এই জঘন্য গুনার কাজে যারা গতকাল লিপ্ত হয়েছিল, এই সকল সমস্ত যুবক তরুণরা যেন জলদি তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহকে রাজি করে, আর পাক্কা এরাদা করে ভবিষ্যতে এরকম করবো না ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ আল্লাহকে রাজি করবো, আল্লাহকে খুশি করবো, আল্লাহ তাআলা তৌফিক দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।